ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা 11টা। আমি সুগুপ্ত নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সম্প্রীতি ও শান্তির বাণী নিয়ে ঢাকায় পৌঁছেছেন পোপ ফ্রান্সিস।
কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে সরকার বলেছিল রোহিঙ্গাদের ভারতে থাকতে দেয়া যাবে না নিরাপত্তার স্বার্থে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে জাতিসংঘে আমেরিকান রাষ্ট্রদূত নিকি হেলের মন্তব্য।
That China must cut off the oil from North Korea. That would be a pivotal step in the world's effort to stop this international pariah.
তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
মিয়ানমারে তাঁর চার দিনের সফর শেষে পোপ ফ্রান্সিস এখন বাংলাদেশে রয়েছেন। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরের শুরুতে পোপকে লাল গালিচা সম্বর্ধনা জানানো হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে বিমানবন্দরে সম্বর্ধনা জানান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে একান্ত বৈঠকের পর তিনি উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দেওয়া তাঁর ভাষণে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের তিনি ভূয়সী প্রশংসা করেন। তিনি এই সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে আহ্বান জানান। বঙ্গভবনে আসার আগে পোপ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর পাঠানো এই প্রতিবেদনে।
সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করে শরণার্থী সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বলেন, এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসাটা একদম জরুরি। তিনি বলেন, কয়েক মাস যাবৎ রাখাইন থেকে আসা বিপুল সংখ্যক শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের মৌলিক প্রয়োজন পূরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের সমাজ উদার মন ও অসাধারণ ঐক্যের পরিচয় দিয়েছে।
Nel suo slancio umanitario a favore dei rifugiati affluiti in massa dallo stato di Rakhine.
পোপ ফ্রান্সিস বলেন, শরণার্থীর বিষয়টি ছোটখাটো কোনো ঘটনা নয়, এটা তামাম দুনিয়ার মানুষের সামনেই ঘটেছে। মানুষের সীমাহীন কষ্ট এবং শরণার্থী শিবিরে থাকা আমাদের ভাই বোন যাদের বেশিরভাগই নারী ও শিশু, তাদের দুঃখ দুর্দশা বুঝতে আমরা কেউই ব্যর্থ হইনি। প্রেসিডেন্ট আব্দুল হামিদ রাখাইনে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সম্প্রদায়ের উপর চলা বর্মী বাহিনীর বর্বরতার করুণ কাহিনী তুলে ধরেন। তিনি এই সংকটের আশু সমাধান কামনা করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এর আগে মিয়ানমারেও তিনি সুনির্দিষ্টভাবে রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করায় মানবাধিকার কর্মীরা পোপ ফ্রান্সিসের সমালোচনা করেছেন। এই সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে মিয়ানমারে দশকের পর দশক ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বলেছেন, গত কয়েক মাসে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকবার চেষ্টা করেছে এবং ধরা পড়েছে যে রোহিঙ্গারা তাদের জঙ্গিদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এই সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রধান কে শর্মা জানালেন, গত কয়েক মাসে যে 87 জন রোহিঙ্গা সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়েছে, এদের কারোরই কোনো জঙ্গি যোগাযোগ পাওয়া যায়নি। অথচ সেপ্টেম্বর মাসেই সুপ্রিম কোর্টে এক শুনানির সময় সরকার বলেছিল ভারতে রোহিঙ্গাদের স্থায়ীভাবে থাকতে দেওয়া সম্ভব নয়, এদের জঙ্গি যোগাযোগের সম্ভাবনায়, অর্থাৎ এরা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। গত কয়েক মাসে বিএসএফ সীমান্তে যাদের ধরেছে তাদের প্রায় সকলকেই বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের গ্রেপ্তার করলে তারা ভারতের দায় হয়ে দাঁড়াতো, সেজন্যই তাদের ফেরত পাঠানো হয়েছে। কিন্তু এরা কেন ভারতে আসবার চেষ্টা করছে? রোহিঙ্গাদের জেরা করে জানা গিয়েছে, বাংলাদেশি আশ্রয় শিবিরের তুলনায় ভালোভাবে জীবনযাপন ও কাজকর্মের আশাতেই ভারতে এরা চলে আসতে চাইছে। আর জম্মু কাশ্মীরে যাওয়ার আগ্রহের কারণ হল সেখানকার সংখ্যাগুরু মুসলিম জনসংখ্যার, এছাড়া ওখানে কাজের সুযোগ বেশি বলে মনে করেন রোহিঙ্গারা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির জন্য কংক্রিটের মূল স্থাপনা নির্মাণের কাজ বৃহস্পতিবার উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
256 একর জমির উপর নির্মাণাধীন 2 ইউনিটের 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর পারমাণবিক ক্লাবের 32তম সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হল। রাশিয়ার আর্থিক সহায়তায় 12.65 বিলিয়ন ডলারের এই মেগা প্রকল্পটি নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম। কর্মকর্তারা জানিয়েছেন 1200 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম 2 ইউনিটের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কাজ শেষ হবে 2023 সালে এবং দ্বিতীয়টির কাজ শেষ হবে 2024 সালে। এই প্রকল্পে রাশিয়ার উদ্ভাবিত সর্বাধুনিক VVER 1200 প্রযুক্তির পরমাণু চুল্লি ব্যবহার করা হবে। নির্মাণ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ করা হচ্ছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
দিন কয়েক ধরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে যে তালিবান ও ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের মধ্যে লড়াই চলছে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে এবং এর ফলে উভয় পক্ষই বড় রকমের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এই সপ্তাহের গোড়ার দিকে নানগারহার প্রদেশের খোগিয়ানি জেলায় IS তালিবান অধিকৃত এলাকায় আঘাত হানলে লড়াই শুরু হয়। এই সংঘর্ষের কারণে শত শত অসামরিক লোকজন জঙ্গি গোষ্ঠীগুলোর এই ক্রস ফায়ারের শিকার যাতে না হয় সেজন্য ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। আফগানিস্তানের একজন আঞ্চলিক সামরিক মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে এটা নিশ্চিত করেছেন যে যুদ্ধক্ষেত্রে জয়লাভ করার ফলে IS আরও উৎসাহিত হয়ে পার্শ্ববর্তী লাগমান প্রদেশের আলিঙ্গার জেলায় রাতে আক্রমণ চালিয়েছে। তিনি বৃহস্পতিবার বলেন, এই লড়াইয়ে তালিবানের 2 কমান্ডার নিহত হয়েছেন, তবে IS এর ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কয়েকটি বাম দলের ডাকা দেশব্যাপী আধাবেলা হরতালে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। ঢাকা থেকে জানাচ্ছেন সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ভোর 6 থেকে দুপুর 2 পর্যন্ত এ হরতালের ডাক দিয়েছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার BNP ওই হরতালের প্রতি সমর্থন দেয়। হরতাল চলাকালে রাজধানী ঢাকার কয়েকটি জায়গায় বাম দলগুলো এবং তাদের অঙ্গরণ সমূহ মিছিল সমাবেশ করে বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছে। কয়েক জায়গায় পুলিশের বাধার কারণে মিছিল সমাবেশ করতে পারেনি বলে তারা অভিযোগ করেছে। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সরকার গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 35 পয়সা বৃদ্ধি করেছে, যা আগামী 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি সতর্ক করে দিয়েছেন যে উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বিশ্বকে যুদ্ধ থেকে দূরে নয় বরঞ্চ যুদ্ধের কাছাকাছি নিয়ে এসছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে হ্যালি বলেন, আমরা কখনই উত্তর কোরিয়ার সঙ্গে লড়াই চাইনি এবং আজও চাই না। তবে তিনি সতর্ক করে দেন যে যুদ্ধ যদি হয় তবে এর কারণ হবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মতো উত্তর কোরিয়ার অব্যাহত আগ্রাসী কর্মকাণ্ড। তিনি আরও বলেন, যুদ্ধ যদি হয় এ ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশই নেই, উত্তর কোরিয়ার সরকার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এদিকে তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রদের প্রতিও আহ্বান জানান যে তারা যেন পিয়ংইয়ং এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। আজ উত্তর কোরিয়া একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে কিম জং উন নতুন আন্তঃব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মুসলিম বিরোধী ভিডিও আবারও টুইট করেছেন তার বিরুদ্ধে ব্রিটিশ বিধায়করা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই ভিডিওটি প্রথমে পোস্ট করেছিলেন একজন চরম ডানপন্থী ব্রিটিশ নেতা যাকে ঘৃণা ছড়ানোর ভাষণ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়। বহু বিধায়ক প্রধানমন্ত্রী টেরিজা মে সঙ্গে দেখা করে আগামী বছর ব্রিটেনে ট্রাম্পের নির্ধারিত সফর বাতিল করার আহ্বান জানান। লেবার দলের সাংসদ ডেভিড ল্যামি বলেন, তাঁর কথায় তিনি আমাদের কোনো মিত্র নন, বন্ধু নন। লন্ডনের মেয়র সাদিক খান আরও বলেন, এটা ক্রমশই পরিষ্কার হয়েছে যে ট্রাম্পকে স্বাগত জানানো উচিত নয় এবং ব্রিটেনের অনেকেই তাঁর এই টুইটার বার্তাকে যুক্তরাষ্ট্র ব্রিটেন সম্পর্কের প্রতি বিশ্বাসঘাতকতা বলে মনে করবে। সিরিয়া এবং ইরাকে কথিত ইসলামিক স্টেটকে লক্ষ্য করে আক্রমণকারী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আজ বলেছে যে তাদের বিমান অভিযানে 2014 সালের শেষের দিক থেকে এ পর্যন্ত 801 অসামরিক নাগরিক নিহত হয়েছে। বিমান হামলার কারণে অসামরিক নাগরিকদের সম্ভাব্য হতাহত তদন্ত বিষয়ক জোটের সর্বসাম্প্রতিক মাসিক বিবৃতিতে এই সংখ্যা জানানো হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। আপনারা খবরই শুনেছেন, পোপ ফ্রান্সিস এখন বাংলাদেশ সফর করছেন। তিনি রিকশায় চড়ে বাংলাদেশের মানুষকে দেখতে চান, তাই একটি রিকশা প্রস্তুত করা হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
রিকশায় চড়ে বাংলাদেশের মানুষকে দেখতে চান পোপ ফ্রান্সিস, তাই একটি রিকশা তৈরি। নব সাজে সাজানো হয়েছে রিকশাটিকে। 30 বছর আগে 1986 সনের 19 নভেম্বর পোপ দ্বিতীয় জনপোলও ঢাকায় রিকশা চড়েছিলেন। পোপের মিডিয়া টিম যখন এই খবরটি তার কাছে পৌঁছে দেয়, তখন তিনি একই ইচ্ছা ব্যক্ত করেন। আগামীকাল সকালে সরোয়ার্দী উদ্যানের বিশেষ প্রার্থনা সভা শুরু হওয়ার আগে পোপ রিকশায় চড়তে পারেন। 80,000 মানুষ এই প্রার্থনা সভায় অংশ নেবেন। পোপের সফর উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির সমন্বয়কারী ফাদার কমল কুরাইয়া এই সংবাদদাতাকে বললেন, পোপের ইচ্ছা তাই একটি রিকশা তৈরি করে রাখা হয়েছে।
এখানে দুইটা যান প্রস্তুত আছে, একটা হলো একটা খোলা জিপ যেটা দিয়ে উনি একটু ঘুরবেন, আর একটা রিকশা আছে, রিকশা উনি সিম্বলিক্যালি কিছু কোনো উঠতে পারে আর কি, তার জন্য দুইটি প্রস্তুত আছে।
উনি কি ইচ্ছা প্রকাশ করেছেন?
উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আগে পোপ রিকশা চড়েছিলেন, যখন সিএসি সনে পোপ দ্বিতীয় জনপল এসেছিলেন উনি রিকশায় চড়েছিলেন। এখনকার যে নাকি প্রধান সমন্বয়কারী বিশপ শরৎ, উনি তখন ছিল রিকশা চালক।
পোপ সাধারণত কোন দেশ ভ্রমণে গেলে মার্সিডিজ বেঞ্চের বিশেষভাবে পরিবর্তিত বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করে থাকেন। এটাকে পোপ মোবিল বলা হয়। গাড়িটি আনতে অনেক খরচ হবে, তাই পোপ নিজেই বাংলাদেশের আয়োজক কমিটিকে জানিয়েছেন ব্যয় কমানোর জন্য। পোপের একান্ত ইচ্ছায় ঢাকায় একটি টয়োটা পিকআপ গাড়ি বেছে নেওয়া হয়েছে। পিকআপের পেছনের অংশে কাঁচঘেরা একটি কেবিন রয়েছে, বসার জন্য একটি চেয়ার ও দাঁড়ানোর জন্য স্ট্যান্ড রয়েছে। এতে করে পোপ খুব সহজেই সাধারণ মানুষকে দেখতে পাবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নতুন করে যুক্তরাষ্ট্র ও কোরিয়ার মধ্যে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে উত্তর কোরিয়ার উস্কানি থামানোর জন্য তাদের উপর চাপ প্রয়োগের পরামর্শ দিয়েছেন। দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। বিষয়টি নিয়ে বেজিংয়ে গবেষণারত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ফরিদুল আলমের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেছেন সেলিম হোসেন।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হেলি বলেছেন, উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা গোটা বিশ্বকে যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কায় ফেলেছে, উদ্বিগ্ন করে তুলেছে বিশ্ববাসীকে। উত্তর কোরিয়ার প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নানাভাবে অপমান করবার পরও উত্তর কোরিয়া সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তাতে তারা দাবি করেছে সেটি যুক্তরাষ্ট্রের শহরগুলোতে আঘাত হানতে সক্ষম, আর তারই কারণে যুদ্ধ যেন না লাগে সেই চেষ্টা করছেন নিক্কি হেলি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।
We need China to do more. President Trump called Chinese President Xi this morning and told him that we have come to the point that China must cut off the oil from North Korea. That would be a pivotal step in the world's effort to stop this international.
নিক্কি হেলি বলেন, আমরা চাই চায়না আরো শক্তভাবে বিষয়টি সমাধান করুক, পদক্ষেপ নিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করে উত্তর কোরিয়া প্রসঙ্গে কথা বলেছেন। তিনি উত্তর কোরিয়ার সঙ্গে চীনের তেল বাণিজ্য বন্ধ করবার কথা স্মরণ করিয়ে দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। বুধবার মিজোরি যাওয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে সমন্বিতভাবে নিষেধাজ্ঞা আরোপের উপর কাজ করা যায় কিনা সেই আহ্বান জানিয়েছেন সকলের প্রতি। বুধবার উত্তর কোরিয়া ঘোষণা দেয় তারা তাদের নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এটি ছিল এবছর পিয়ংইয়াংয়ের 20তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং তার প্রভাব যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সম্পর্ক বা গোটা বিশ্বের উপর কী প্রভাব, এসব নিয়ে আমি এখন কথা বলছি বেইজিংয়ে অবস্থানরত বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ফরিদুল আলমের সঙ্গে। ফরিদুল আলম, স্বাগত জানাচ্ছি আপনাকে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে দীর্ঘদিন থেকেই মানে গোটা বিশ্বের মানুষের ভিতরে আশঙ্কা রয়েছে, উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্রটি তারা উৎক্ষেপণ করেছে, তো যুদ্ধের কি কোনো আশঙ্কা রয়েছে এর প্রেক্ষিতে?
আপনাকে ধন্যবাদ। আসলে এখন আমরা উত্তর কোরিয়ার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এটি গত কয়েক মাসের পরিস্থিতির সাথে যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করতে যাই, তাহলে যে বিষয়টি আমরা বুঝতে পারি সেটি হচ্ছে যে ক্রমশই বিষয়টি জটিল আকার ধারণ করছে। কেননা এতদিন পর্যন্ত একটি ধারণা ছিল যে উত্তর কোরিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি তিক্ততার সম্পর্ক রয়েছে এবং এখানে চীনের আশকারা পেয়ে উত্তর কোরিয়া এই ধরনের একটি প্রচেষ্টা অব্যাহত রেখেছে, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের এই এশিয়া সফরের পরবর্তী সময়ে যে বিষয়টি দেখতে পেয়েছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চীনের সাথে এই বিষয়ে একটি সমঝোতা এসেছেন এবং এই সমঝোতায় আসার চেষ্টা হিসাবে কিন্তু চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্যিক একটি চুক্তি হয়েছে, যেটি স্মরণকালের মধ্যে একটি উল্লেখযোগ্য একটি চুক্তি হয়েছে, যে চুক্তির মধ্য দিয়ে দুদেশই পারস্পরিক একটি সুবিধাজনক অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে। এবং চীন সেখানে ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছিল যে চীন নিজেও এই বিষয় নিয়ে শঙ্কিত এবং তারা কোনোভাবেই উত্তর কোরিয়ার এই ধরনের যে কর্মকাণ্ডকে তারা কোনোভাবেই তারা প্রশ্রয় দেবে না। সুতরাং আমরা যে বিষয়টি দেখি, আবার আরেকটি বিষয় যেটি মনে করা হচ্ছে যে রাশিয়া এখানে কিছুটা মৌন অবস্থানে রয়েছে কিনা, কিন্তু আমরা সেখানে দেখছি যে সাম্প্রতিক সময়ে চীনের পাশাপাশি রাশিয়াও কিন্তু উত্তর কোরিয়ার উপর হুঁশিয়ারি উচ্চারণ করছে এবং উত্তর কোরিয়ার এই বিষয়গুলোকে তারা কোনোভাবেই ভালোভাবে দেখছে না। এবং এই সাম্প্রতিক সময়ে একদম মানে গতকালকে যে পারমাণবিক পরীক্ষাটি তারা চালালো, এটি হচ্ছে এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা বলা যায়, যেটির নাম হচ্ছে হোয়াসং 15, যেটি উত্তর কোরিয়া দাবি করছে এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটি উত্তর কোরিয়ার যে কোনো পিয়ংইয়ং এর যে কোনো জায়গা থেকে পিয়ংইয়ং এর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম।
জি, এই জন্য সক্ষমতা নেই।
জি, এটি এটি হচ্ছে বড় সংখ্যা। এবং এই যে সক্ষমতা, এই সক্ষমতা নিয়ে কিন্তু আমরা ইতিপূর্বের যে ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো দেখেছি সেগুলো কিন্তু সেগুলোর সক্ষমতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সাউথ কোরিয়ার পক্ষ থেকে কিন্তু এক ধরনের প্রশ্ন উত্থাপন করা হয়েছিল, কিন্তু গতকালকের যে ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হলো এটি নিয়ে কিন্তু কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অর্থাৎ উত্তর কোরিয়া যে দাবি করছে সেই দাবি যে ভুল সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বলেনি। বরং মিশেল ডুইটসম্যান নামে একজন রিসার্চার, যিনি সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজ ক্যালিফোর্নিয়াতে তিনি কর্মরত আছেন, তিনি নিজে বলেছেন, বিশ্লেষণ করে তিনি নিজে বলেছেন যে এই যে ক্ষেপণাস্ত্রটি, এই ক্ষেপণাস্ত্র এতটাই সক্ষম ক্ষেপণাস্ত্র যা সত্যিকার অর্থে মার্কিন ভূমিতে আঘাত আনতে সক্ষম, এবং এটি হচ্ছে এমন একটি ভারী ক্ষেপণাস্ত্র, এত বড় একটি ক্ষেপণাস্ত্র, এবং এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা খুব অল্প কিছু রাষ্ট্রেরই কেবল রয়েছে।
আচ্ছা,
অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গবেষক কিন্তু এই বিষয়টি বলেছে।
আচ্ছা, আপনি যে বললেন যে যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র হামলার পরে তেমন কিছু মানে ওইভাবে কিছু বলেনি, কিন্তু হাওয়াই থেকে পারমাণবিক অস্ত্রের যে সতর্কী সংকেত ওই হামলার মানে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতেই পরপরই কিন্তু সেই সাইরেন মানে নিউক্লিয়ার অ্যাটাক অ্যাওয়ারনেস সাইরেন যেটি পরীক্ষা শুরু হয়েছে রাজ্যে রাজ্যে, সতর্কতা কিন্তু তলে তলে নেওয়া হচ্ছে। এবং নিকি হেলি আগে তো অনেক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো উত্তর কোরিয়ার অনেক সমালোচনা করেছেন, সরাসরি ইউএন সেশনে বলেছেন যে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেওয়া সম্ভব, কিন্তু নিকি হেলি ইউএন সিকিউরিটি কাউন্সিলের কাছে কিন্তু বলেছে যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। বক্তব্যের মধ্যে মনে হচ্ছে কিছুটা ফারাক রয়েছে, আপনি কি মনে করেন?
আপনার এই কথার সূত্র ধরে আমি একদম এক বাক্যে উচ্চারণ করতে চাই, আজকে উত্তর কোরিয়ার যে অবস্থায় উত্তর কোরিয়া এসেছে এর সমস্ত দায়ভার মার্কিন যুক্তরাষ্ট্রের এবং বিশেষত একটি ব্যক্তির, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আপনি দেখেন এই বছর 2017 সালে উত্তর কোরিয়া এ নিয়ে 20 বার পারমাণবিক পরীক্ষা চালালো।
জি, এটি 20তম।
তার কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আমরা যেটি দেখছি, তিনি তার একটি যে বাহুশক্তির একটি প্রচার সবসময় করে যাচ্ছেন এবং উনি এর আগে বারবার করে উচ্চারণ করেছেন যে যুক্তরাষ্ট্রের শক্তির তুলনায় উত্তর কোরিয়া কিছুই না, এবং এই জাতীয় শব্দগুলো যতবার তিনি উচ্চারণ করেছেন ততবার উত্তর কোরিয়া একটি একটি করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এবং আজকে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, তিনি বলেই ফেলেছেন যে রাশিয়া নিজেও চিন্তিত, তবে আজকে উত্তর কোরিয়ার এই অবস্থার জন্য একমাত্র যুক্তরাষ্ট্র দায়ী, কেননা যুক্তরাষ্ট্র বারবার করে উত্তর কোরিয়াকে উস্কানি দিয়েছে এবং এই উস্কানির ফলে উত্তর কোরিয়া একের পর এক পরীক্ষা চালিয়ে যাচ্ছে এবং উত্তর কোরিয়া নিজের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করছে। সুতরাং তার মধ্যে যেহেতু নিরাপত্তাহীনতা কাজ করছে, যে সে যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এবং তার আক্রান্ত হতে পারে, এবং এখানে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন কৌশলগত সম্পর্ক রচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই সফরের মধ্যে দিয়ে, যেটি কিন্তু প্রকারান্তরে আমরা বলতে পারি যে উত্তর কোরিয়ার মধ্যে একটা নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে এবং এই নিরাপত্তাহীনতার ফলেই কিন্তু উত্তর কোরিয়া এই ধরনের পরীক্ষা চালাচ্ছে। এবং এই পরীক্ষার ফলে উত্তর কোরিয়া নিজে আক্রান্ত হওয়ার ভয় তো সবসময় ছিল, এখন যে বিষয়টি ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন এড়িয়ে যেতে পারেন না সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটি ভয়ানক সংকটে রয়েছে।
আচ্ছা, আজকে শেষ একটি প্রশ্ন আমি করতে চাই, যে আমরা আমরা আগে থেকে মানে আমরা আগে জানতাম এবং বলতাম যে চীন উত্তর কোরিয়ার পেছনে সবচেয়ে বড় শক্তি, তো প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফরকালে চীনের সঙ্গে যে সমঝোতা বা চুক্তি বা আলোচনা, তার প্রেক্ষিতে চীন উত্তর কোরিয়াকে সাপোর্ট দেবে না এরকম একটি এ ধরনের একটি চুক্তি হয়েছে এবং তারপর গতকাল তাদের সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো, তাহলে এখন কি আমরা সেই আগের ধারণা পোষণ করতে পারি, একইভাবে রাখবো যে না চীন তাদের শক্তি বা চীন শক্তি না? আপনি কি মনে করেন?
আমার কাছে এখন উত্তর কোরিয়ার বিষয়ে চীনের যে সমর্থন সেটাকে খুব বেশি বড় বলে মনে হচ্ছে না, কেননা উত্তর কোরিয়ার যে বিষয়টি এখন হয়েছে সে উত্তর কোরিয়া এখন এককভাবে একটি নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, কেননা উত্তর কোরিয়া দেখতে পাচ্ছে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক সৃষ্টি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়া এবং জাপানের একটি কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক সৃষ্টি হয়েছে, এদিক দিয়ে রাশিয়া একমাত্র রাষ্ট্র যে উত্তর কোরিয়ার সাথে বর্ডার রয়েছে, তারা উত্তর কোরিয়া এই বিষয়গুলো নিয়ে উত্তর কোরিয়াকে প্রশ্রয় দিচ্ছে না। সুতরাং উত্তর কোরিয়া কিন্তু ক্রমান্বয়ে সারা বিশ্ব থেকে একটা সময় চীনের সমর্থন পেত, প্রশ্রয় পেত, আশ্রয় পেত, সেই জায়গাটি কিন্তু একদম উত্তর কোরিয়া একা হয়ে গেছে। সুতরাং এই অবস্থা থেকে কিন্তু উত্তর কোরিয়ার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু একটি বার্তা দেয়া যে আমি যদি ধ্বংস হই, আমার যদি কোনো ক্ষতি হয়, আমি সারা বিশ্বে একটি ভয়ানক কোন একটা বিপর্যয় সৃষ্টি করবো,
শেষ কামড় দিয়ে যাবো আর কি,
শেষ কামড়। এই ধরনের একটি মানসিকতা আমার ধারণা কিম জং উনের মধ্যে কাজ করছে, কেননা কিম জং উন তিনি নিজেও জানেন যে তাকে হত্যা করার জন্য এবং তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পশ্চিমা প্রচেষ্টা অনেকদিন যাবতই অব্যাহত রয়েছে। সুতরাং তার মধ্যে যে চেষ্টা হচ্ছে যে তিনি সহজে মানে ধ্বংস হবেন না এবং তিনি কিছু একটা করবেন, তারপরে কিছু একটা হোক, এইরকম কিছু একটা বিষয় তার মধ্যে তার মাথার মধ্যে কাজ করছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুব সহজে এখন মেটানোর মতো বিষয় না, এবং যুক্তরাষ্ট্র নিজেও আতঙ্কিত এবং যুক্তরাষ্ট্র নিজে চেয়েছে, জাপান এদিকে চীন তারা নিরাপত্তা পরিষদ রাশিয়া সহ নিরাপত্তা পরিষদে বৈঠক আহ্বান করেছে এবং নিরাপত্তা পরিষদের বৈঠক হয়তো আজ বা আগামীকালকে অনুষ্ঠিত হবে এই বিষয়টি নিয়ে, এবং সেই নিরাপত্তা পরিষদের বৈঠকে কি সিদ্ধান্ত হবে। এবং অবভিয়াসলি আমরা যেটি বলতে পারি, একটি পারমাণবিক শক্তিতে রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়া নিজেকে প্রমাণ করে ফেলেছে, এবং যেটি যুক্তরাষ্ট্রের গবেষকরাও বলছেন, এখানে এই ধরনের একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিপক্ষে সম্মিলিত কোনো উদ্যোগ নেওয়া সম্ভব কিনা এবং সেটি কতটুকু বাস্তব উপযোগী হবে এটাও কিন্তু যথেষ্ট বিবেচনার দাবি রাখে। সুতরাং আমি মনে করি বর্তমানে একটি গভীর সংকট রয়েছে বিশ্ব।
অসংখ্য ধন্যবাদ ফরিদুল আলম, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
28 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে কথা বলেছেন তাহেরা কিবরিয়া।
পরমাশিস ঘোষ রায়, ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সম্মেলন আজ শেষ হয়েছে, এই সম্মেলনে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে?
মূলত এখনো পর্যন্ত যা খবর সরকারিভাবে জানানো না হলেও আমরা যতটুকু সারাদিন ফলো আপ করে জেনেছি, মূলত টেকনোলজি, ফাইন্যান্স, ডিজিটাল বিনোদন এবং কৃষি, মূলত এই বিষয়গুলোর উপরই বিশ্বব্যাপী ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সম্মেলনে প্রাধান্য দেওয়া হয়েছে।
এই সম্মেলনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি?
সিদ্ধান্ত এখনো পর্যন্ত সরকারিভাবে আমাদের কিছু জানানো হয়নি। যতটুকু জেনেছি যে এই বিষয়গুলোর উপরে প্রাধান্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সরকারিভাবে আমরা আগামীকাল সবটাই জানতে পারব। টেকনোলজি, ফাইন্যান্স, ডিজিটাল, ডিজিটাল বিনোদন এবং কৃষি, এই বিষয়গুলোর উপরই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে এই 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে, যেখানে নারীদের ভূমিকা, নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেসব শিল্পোদ্যোগীরা এসেছিলেন, মহিলাদেরকে নিয়ে এই জাতীয় কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, উদাহরণ রাখা হয়েছে অনেক, সেটাকে আরো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন সেক্টরে সেসব নিয়ে আলোচনা হয়েছে।
এই সম্মেলনের বিষয়ে কোনো ব্যক্তির মতামত পেয়েছেন কি আপনি?
অবশ্যই, আমি কলকাতা শহর থেকে তিন ক্ষেত্রের সমাজের একজন অ্যাডভোকেট, একজন বিজনেস ওয়ার্ল্ডের সাংবাদিক ডেকান ক্রনিকলসের চিফ এডিটর ঋত্বিক মুখার্জি এবং একজন অধ্যাপিকা সৈয়দ ইমরিন নাসরিন, এদের তিনজনের মতামত আমি পেয়েছি, আর তিনজনের প্রতিক্রিয়া শোনাতে চাই।
নমস্কার, আমি রাজস্ব দাশগুপ্ত, অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট। ইভাঙ্কার ভারত সফর নিয়ে আমরা ভীষণই আশাবাদী। সমস্ত মহিলা যারা ভারতবর্ষে রয়েছেন বা বিদেশে রয়েছেন, ভারতীয় মহিলা, তারা তাদের প্রত্যেকটি ক্ষেত্রে ভীষণভাবে অগ্রণী ভূমিকা পালন করছেন। শিল্পে, সংস্কৃতিতে, বিজ্ঞানে, সমস্ত ক্ষেত্রেই তারা এখন অনেকটা এগিয়ে গেছেন এবং তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স পুরুষদের থেকে কোনো অংশে কম নয়। ইনফ্যাক্ট আমাদের এই যে আইডিয়া যে মহিলা পুরুষ সেটাকেই আমাদেরকে দূর করতে হবে, আমরা সকলকেই মানুষ হিসেবে যদি গণ্য করি তাহলে আমার মনে হয় যে এই বিষয় নিয়ে বেশি আলোচনার প্রয়োজন হবে না। আমরা সকলকেই মানুষের সঠিক মর্যাদা দিলে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা দেশের উন্নতির জন্য বা সারা বিশ্বের সমস্ত বিষয়ের উন্নতির জন্য আমরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। এই বিষয়ে আর বিশেষ কিছু বলার নেই সেভাবে, তবে ভারত সরকার মহিলাদের উন্নতি বা নারী কল্যাণ নিয়ে অনেক রকমের পদক্ষেপ গ্রহণ করেছেন, বিভিন্ন রকমের পরিকল্পনা রয়েছে, বিভিন্ন রকমের পরিকল্পনা, সেগুলো রূপায়িত করা হচ্ছে, বাস্তবায়িত করা হচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে তাদেরকে উন্নত করা, তাদের কর্মক্ষেত্রে তারা যাতে যৌন হেনস্থার শিকার না হন সেই ব্যাপারে সমস্ত রকমের ব্যবস্থা করা, আইনি সহায়তা ব্যবস্থা করা, প্রশাসনকে অনেক বেশি সচেতন করা, যারা এই ধরনের বিষয়গুলোতে রয়েছেন তাদের শাস্তির বন্দোবস্ত করা, সব কিছু বিষয় নিয়ে আমরা কিন্তু নারী কল্যাণে এবং মহিলাদের উন্নতির জন্য অনেকটাই এগিয়ে রয়েছি।
আমাদের এই আন্তর্জাতিক বিশ্ব বাণিজ্য সম্মেলনের যে মূল লক্ষ্যই হচ্ছে নারীর অধিকার এবং সকলের উন্নতি, এ প্রসঙ্গে সৈয়দ তানভীর নাসরিন তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
যে সরকারের মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির অর্থাৎ ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির দুজন সদস্যই মহিলা, সেই সরকার যে মহিলাদের উন্নয়নের কথা জোর গলায় বলবে এটা আর নতুন কি। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে পাশে পেয়ে মহিলাদের উন্নয়নে যে তাঁর সরকারের পাখির চোখ, সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে মোদী এবং ডোনাল্ড ট্রাম্পকে যতটা কাছাকাছি দেখা যায়, এবার মহিলাদের ক্ষমতায়নের বিষয়টি তুলে এনে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং ইভাঙ্কা ট্রাম্পকে ততটাই কাছাকাছি থাকতে দেখা গিয়েছে। ইভাঙ্কা ট্রাম্পকে শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের কন্যা বলা ঠিক হবে না, তিনি মার্কিন প্রেসিডেন্টের অন্যতম সরকারি উপদেষ্টাও বটে। একই সঙ্গে তার স্বামী জোসেফ ক্লুজনারও হোয়াইট হাউসের অন্যতম কর্তা। ট্রাম্প আমলের প্রশাসন সম্পর্কে যারা খবর রাখেন তারা সবাই জানেন যে মার্কিন প্রেসিডেন্টকে তার এই কন্যা এবং জামাতাই অর্থাৎ ইভাঙ্কা এবং ক্লুজনারই সবচেয়ে প্রভাবিত করে থাকেন। বিশেষ করে বিদেশ নীতির বিষয়ে তিনি যে এই দুজনের মতামতকে সর্বাগ্রে রাখেন সে কথা এখন সবাই জানেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের অতিরিক্ত সখ্যের পিছনে যে তাঁর জামাতা ক্লুজনারের তেল আভিভের সঙ্গে বন্ধুত্ব, তাও এখন মার্কিন বিদেশ নীতির বিশেষজ্ঞরা বলে থাকেন। অতএব সেই ইভাঙ্কা ট্রাম্পকে পাশে বসিয়ে জিইএস 2017 করে ফেলাটা নরেন্দ্র মোদীর ওপেনিং বলেই ওভার বাউন্ডারি হাঁকানোর মতো সাফল্য বলে ধরে নিতে হবে। নতুন ট্রাম্প প্রশাসনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কিরকম হবে সেটা অনেকটাই ঠিক করে দিতে পারে ট্রাম্প পরিবারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এই নতুন রসায়ন। অরুণাচলে যখন নদীর জল আচমকাই কাদা হয়ে যাচ্ছে এবং সন্দেহের তীর বেজিং এর সুড়ঙ্গ তৈরির দিকে, তখন নয়াদিল্লি ওয়াশিংটনের এই সুসম্পর্ককে হাতিয়ার করতে পারে। হায়দ্রাবাদে মহিলা শিল্পোদ্যোগীদের নিয়ে এই সম্মেলনে মোদী এবং ইভাঙ্কা ট্রাম্পের যে রসায়ন চোখে পড়েছে তা নিঃসন্দেহে বেজিং এর জন্য উদ্বেগজনক।
আমি একই সঙ্গে বিজনেস ওয়ার্ল্ডের ডেকান ক্রনিকলকে ডেপুটি চিফ এডিটর ঋত্বিক মুখার্জি, তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, আমি তার প্রতিক্রিয়া শোনাতে চাইছি।
গত তিন দিন ধরে হায়দ্রাবাদে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট যে চলছে সেটাকে নিয়ে বেশ যথেষ্ট একটা হাইপ তৈরি হয়েছে দেশে এবং বিদেশে। তার একটা মুখ্য কারণ ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের এদেশে আসা, শুধু আসা বলবো না, তিনি এসেছেন একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে। মার্কিন প্রেসিডেন্টের কন্যা ছাড়াও তার অন্য পরিচয়ে তিনি হোয়াইট হাউসের অন্যতম মুখ্য উপদেষ্টা এবং নিজেও একসময় একটা বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করার অভিজ্ঞতা তার রয়েছে। এই সময়টা, যে সময়টা তিনি এসেছেন, সেই সময়টাও তাৎপর্যপূর্ণ, কারণ এখন গোটা দেশ জুড়েই স্টার্ট আপ ইকোসিস্টেম, বিশেষ করে উইমেন এন্টারপ্রেনারদের এগিয়ে আসে, এই নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। ইভাঙ্কা ট্রাম্প এখানে আসায় যেটা হবে অন্তত একটা ইন্সপিরেশন বা অনুপ্রেরণার দিক থেকে, সেটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে, কারণ উনি নিজে যেহেতু বললাম বাণিজ্য প্রতিষ্ঠান পরিচালনা করার অভিজ্ঞতা ওনার রয়েছে। এখানে ভারতবর্ষে যেটা হয় একটা আমাদের পারিবারিক এবং সামাজিক ভাবে মহিলাদের মানে চিরাচরিত ভাবে দেখা হয় তারা ঘর গৃহস্থালি সামলাবেন, কাজে তারা যে এগিয়ে এসে ব্যবসা করবেন বা প্রফেশনাল ওয়ার্ল্ডে একটা বড় ভূমিকা নেবে, এখানে একটা মানসিকতা বা মেন্টাল ব্যারিয়ার থেকে এইগুলোকে কাটানোর ক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের একজন মহিলা ব্যক্তিত্ব আসা একটা বড় ভূমিকা পালন করে।
এবারের আন্তর্জাতিক সম্মেলনে মহিলাদের যোগদানের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে, তবে সার্বিকভাবে মিডিয়া বিষয়টিকে কি চোখে দেখছে বলে মনে হয় আপনার?
মার্কিন সরকারের সঙ্গে ভারত সরকারের যৌথ উদ্যোগে এই যে অষ্টম বিশ্ব বাণিজ্য সম্মেলন হায়দ্রাবাদে হচ্ছে, এখন ভারতবর্ষ যে জায়গায় রয়েছে প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তানের চাপে, সেই জায়গায় এই জাতীয় একটা সম্মেলন তিন দিন ধরে হয়ে গেল, ভীষণই সাকসেস। মিডিয়া বিষয়টাকে পাখির চোখের মতন করে দেখছে, কিরকম অ্যানালাইসিস রিপোর্ট থাকছে, হেডলাইন থাকছে, বিস্তারিত হচ্ছে, সেটা আগামী দিন ফলো আপ করা হবে, সেটাও পর্যন্ত সমস্ত পত্র পত্রিকায় জানিয়ে দেওয়া হচ্ছে। এত ডিটেলে কোনো একটা ইস্যুকে নিয়ে কোনো মিডিয়া এত বড় ভাবে তুলে ধরে, এটা আমার দেখা লাস্ট 12-14 বছরে আমি দেখিনি।
সর্বোপরি আপনার যদি কোনো নিজস্ব মতামত থাকে বলবেন কি?
ভারতবর্ষে একটা শিল্প বাণিজ্য সম্মেলন মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে অষ্টম বার্ষিকী সম্মেলন, যে সম্মেলনের মূল থিম নারীর অধিকার এবং সকলের জন্য উন্নতি। তা আমাদের সমাজ ব্যবস্থায় নারীরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, নারীর অধিকার, একটা ট্রেন চললে এখন বলা হয় মহিলা কামরা সংরক্ষিত, কিন্তু নারী এবং পুরুষ যে সমানভাবে এগিয়ে আসতে পারে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই গোটা পৃথিবীর মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র যে জায়গায় বিলং করে, সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সরকার যৌথভাবে নারী প্রগতির কথা মনে রেখে নারীরা শিল্পোদ্যোগী হতে পারে, এবং যত প্রতিনিধি এসছে তার 50% মহিলা শিল্পোদ্যোগী, সেই জায়গা নিয়ে যে সম্মেলন হয়েছে সেটা যে সাকসেস, মিডিয়া যেভাবে এখনো পর্যন্ত যেভাবে এর প্রচার এবং প্রসার করছে, অ্যানালাইসিস রিপোর্ট দিচ্ছে, অনুষ্ঠান সূচি কর্মসূচি দিনের পর টাইম টু টাইম তারা জানিয়েছে, আমরা ভীষণই আশাবাদী এই সম্মেলনের ফ্রুটফুল একটা ভবিষ্যৎ আমরা দেখতে পাবো। যেসব বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে, টেকনোলজি, ফাইন্যান্স, ডিজিটাল বিনোদন, কৃষি উন্নয়ন, আশা করছি এই সম্মেলনের একটা ভালো দিক আশার আলো আমাদের আগামী দিন অবশ্য করেই দেখাবে।
পরমেশ্বর ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
জঙ্গিবাদের হামলার লক্ষ্যবস্তু ভিন্ন মতাবলম্বীরা, এ থেকে রক্ষা পাচ্ছে না ধর্মীয় উপাসনালয়। সম্প্রতি মিশরে মসজিদে নামাজ পড়তে যাওয়া মানুষের ওপর মর্মান্তিক হামলা হয়েছে, নিহত হয়েছে বহু মানুষ। এ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস নিরবতা পালন করেছেন নিহতদের স্মরণে। ধর্মের মধ্যে ভিন্ন মতকেও রেহাই দিচ্ছে না জঙ্গিবাদ। এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মাহফুজ পারভেজ এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর হোসাইন কবিরের সঙ্গে কথা বলেছেন শাহাদাত হোসেন সবুজ।
গত শুক্রবার মিশরের সিনাই প্রদেশে বীর আল সাবেদ শহরে আল রাদাও মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে 300-এরও বেশি মানুষ, তার মধ্যে রয়েছে 27টি শিশু। এই বর্বরোচিত হামলার পর সেদেশে 3 দিনের শোক চলেছে। এই শোক দেশের সীমানা ছাড়িয়ে প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। স্থানীয়রা বলেছে ওই মসজিদে নিয়মিত নামাজ পড়তে আসেন যারা, তাদের মধ্যে সুফিবাদী অনুসারীরা রয়েছেন। পাকিস্তান ইরাকেও আমরা দেখেছি মসজিদে হামলা হয়েছে এই বলে যে তারা প্রকৃত ইসলামের অনুসারী নয়। বাংলাদেশেও আমরা দেখেছি হামলা হয়েছে বাউলদের উপর, এখনো হচ্ছে। জঙ্গিদের হামলাকে অনেকে মৌলবাদ মরমীবাদের সংঘাত হিসেবেও দেখছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মাহফুজ পারভেজ এবং লোকপ্রশাসনের শিক্ষক প্রফেসর হুসাইন কবির, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই আমি ডক্টর মাহফুজ এর কাছে যাচ্ছি, আপনি কি ভাবছেন মিশরে মসজিদে বর্বরিচিত ওই হামলা নিয়ে?
মিশরের ঘটনাটি খুবই দুঃখজনক, বর্বরোচিত এবং কাপুরুষের কাজ বলে আমরা মনে করছি। এবং আপনি লক্ষ্য করেছেন যে শুধু মিশরই নয়, মুসলিম বিশ্বের প্রায় প্রতিটি জায়গাতেই বিভিন্ন ধরনের অন্তঘাতমূলক কার্যকলাপ চলছে। লেবানন এক সময় দগ্ধ হয়ে গিয়েছিল, করাচিতেও আমরা দেখেছি যে পারস্পরিক হানাহানিতে বহু মানুষ মারা গেছে। এই যে বিষয়টা, এই বিষয়টা একটা বিশ্ব উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিশরের প্রসঙ্গে যদি আপনি আমাকে বিস্তারিত বলতে বলেন, তাহলে মিশর হলো ফারাওনের দেশ, ফারাওরা মিশরকে শাসন করেছে এবং মুসা নবী এখান থেকে বনি ইসরায়েলদেরকে, ফিলিস্তিনের বনি ইসরায়েলদেরকে মুক্ত করবার জন্য উনি আবির্ভূত হয়েছিলেন। তার একটি অন্যতম মিশন ছিল দাস ব্যবস্থা, ফারাওনের দাসত্ব থেকে এদেরকে মুক্ত করা। পরবর্তীতে মিশরে আপনি জানেন যে গ্রিকরা এসেছে, আলেকজান্ডার এসেছেন, মার্ক অ্যান্টোনিও এসেছেন, ক্লিওপেট্রা শাসন করেছেন, কপ্টিকরা এসেছেন, গথরা এসেছেন, এখানে একটি মিশ্র ধর্ম সংস্কৃতি নানা রকম সংমিশ্রণ ঘটেছে। এবং মিশরের ভৌগোলিক অবস্থাটি হলো ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার ঠিক মাঝখানে, ফলে এটি একটি বহুত্ববাদী দেশ এবং এখানে একটি চরম পন্থা কোনোভাবেই দাঁড়াবে এমনটি মনে করবার কারণ নেই। কারণ এখানে যেমন খ্রিস্টান, জু, মৌলবাদী, সুফিবাদী, উদারবাদী এবং বিভিন্ন ধরনের মানুষ আছে। এবং আপনি লক্ষ্য করে দেখেছেন যে মিশরে মৌলবাদের উত্থান হওয়ার সময় সেখানে প্রায় সকলেই ঐক্যবদ্ধভাবে সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এখন এই মিশরের ঘটনা থেকে আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। সেটা হলো যে মুসলিম বিশ্বের এই যে সংকটটা, সেটা শুধুমাত্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ যেমন বাইরে থেকে আমরা দেখছি, ভেতর থেকেও মুসলিম বিশ্বের বিভিন্ন দল উপদল, যেটা আপনার আলোচনায় স্পষ্টভাবে বলেছেন যে সুফিবাদ, মৌলবাদ ইত্যাদির একটি লড়াইয়ে বিষয়ে পরিণত হয়েছে। আমাদের সাথে এখানে আলোচনায় আছেন, আপনি বলেছেন প্রফেসর হুসাইন কবির,
জি হুসাইন কবির
এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। আমরা এই বিষয়গুলো উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বিশ্বে এখন মৌলবাদ বা ফান্ডামেন্টালিজমটা আবার যেন রিটার্ন করছে। আপনি ভারতের ক্ষেত্রে হিন্দু মৌলবাদ, ইসরায়েলের ক্ষেত্রে ইহুদি মৌলবাদ, মুসলমানদের মধ্যে মুসলিম মৌলবাদ,
পৃথিবীর সর্বত্রই একটা অসহনীয় অবস্থা, পরমতকে না সহ্য করবার যে প্রবণতা সেটা অত্যন্ত প্রকট হয়ে উঠছে। আমাদের দেশে বৈষ্ণব কবি চণ্ডীদাস বলে গেছেন বহু আগেই যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই। এবং আমাদের বাংলাদেশেও যে বাউল চর্চা, যারা কিনা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং যারা কেবল মানবতার কথা বলেন, তাদের উপরেও কিন্তু আমরা হামলা দেখেছি এবং হামলা হচ্ছে বিভিন্ন জায়গাতে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হুসাইন কবির, আপনি কি এই বিষয়টার উপর একটু আলোকপাত করবেন?
দেখুন, প্রফেসর মাহফুজ সাহেব যথার্থই বলেছেন যে মিশর একটি বহুত্ববাদী রাষ্ট্র, সেটি এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের এই যে মিশ্রণে একটি রাষ্ট্র, সেখানে বহু ধর্মের মানুষ, নানা ধর্মের মানুষ, নানা বিশ্বাসের মানুষ বসবাস করে। সমস্যা হচ্ছে আমরা যে জঙ্গিবাদের কথা বলছি, আমরা যে কট্টরপন্থার কথা বলছি, আসলে এটা কট্টরপন্থার লোক, এটি সারা পৃথিবীতেই এখন এই কট্টরপন্থার একটা উত্থান হচ্ছে। আর সুফিবাদের কথা যেটা বলা হচ্ছে, ইসলামের সুফিবাদের কথা বলা হচ্ছে বা হিন্দু ধর্মে চৈতন্য দেবের যে আপনার যে অনুসারী যারা, তাদেরকে বলা হচ্ছে বৈষ্ণববাদী। আবার একইভাবে খ্রিস্টানদের সেইন্ট যে শব্দ ব্যবহার করা হয়, তারা কিন্তু মানবপ্রেমী, তারা কিন্তু সাম্য নীতিতে, মানবপ্রেমে, উদার মানবতাবাদে তারা নিজেদেরকে ব্যস্ত রাখেন। একইভাবে এদের একটা জায়গা হচ্ছে যে আত্মার শুদ্ধি ভিতর। আমরা কয়েকটা গানের উদাহরণ দিয়ে বলতে পারি, সেই জায়গায় আপনি দেখুন যে লালনের গান আছে, খাঁচার ভেতরে চিন পাখি তেমনি আসে যায়, বা রবীন্দ্রনাথের গান আছে, সেখানে বলা হচ্ছে যে চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখবে তারে আলোক নাহিরে। এই যে ভেতর থেকে দেখা, অন্তর দিকে দেখা, এই দেখার জায়গাটা কিন্তু সুফিবাদ এবং মরমীবাদের মূল বিষয়, আত্মার শুদ্ধি দেখানো। বাহির থেকে দেখার যে ব্যাপারটা, বাহ্যিকভাবে দেখার যে ব্যাপারটা, শরীয়তের তুলছে বা বিশ্লেষণে কট্টর পন্থায় যে দেখার বিষয়টা, সেটি কিন্তু হচ্ছে জঙ্গিবাদী পন্থা।
মিশিগান ইউনিভার্সিটির প্রফেসর যিনি সুফিবাদ নিয়ে কাজ করছেন, প্রফেসর আলেকজান্ডার খানিস, তিনি বলেছেন যে আইএস এই এই সুফিবাদকে একটা প্রধান শত্রু হিসেবে তারা ভাবছে এবং অন্যান্য বিষয়গুলো তো।
আচ্ছা, আরেকটা কারণ আছে আপনার, এখন যে মিশরের যে আল আজহার বিশ্ববিদ্যালয় যেটি আছে তার প্রধান কিন্তু তিনি কিন্তু সুফিবাদী ধারার লোক। একই ভাবে নানা জায়গায় কিন্তু সুফিবাদী ধারার লোকজন কিন্তু তারা কিন্তু প্রভাব বিস্তার করতেছে, যেটি আইএস ভালো চোখে দেখছে না। একই ভাবে আরেকটি কথা বলা হচ্ছে নানা জনের বিশ্লেষণ থেকে আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে মিশরে এখন সিসি ক্ষমতায় আসার পরে নানা ইসলামী যে উপদল বা ছোট দলগুলো আছে তারাও তাদেরও এক ধরনের চক্রান্ত হতে পারে। তারাও এই ইস্তারি যে জঙ্গিবাদের সাথে হাত মিলিয়ে তারা একটি মিশরকে অস্থিতিশীল করতে চায়।
জি, ডক্টর মাহফুজ পারভেজের কাছে যাচ্ছি। আপনি তো শ্রেণীকক্ষে রাজনীতি বিজ্ঞান বিষয়ে পাঠদান করেন, এটা নিয়ে ভাবেন, এটা নিয়েই আপনার কাজ, কিন্তু এই যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বিশ্বে বর্তমানে, জঙ্গিবাদের মাধ্যমে আইএস তার প্রতিপক্ষ করছে, সুফিবাদকে তার প্রতিপক্ষ করছে, কাদিয়ানিদের এবং অন্যান্যরা তো রয়েছে, কিন্তু এই জিনিসটির সমাধান রাজনীতির মধ্য দিয়েই কিভাবে সম্ভব হতে পারে?
এর সমাধান আপনার ইতিহাসে আছে, রাজনীতিতে আছে। মধ্যযুগে চার্চ এবং ধর্ম, খ্রিস্ট ধর্ম বিশেষ করে, যেভাবে শক্তিশালী হয়ে মানুষকে পুড়িয়ে মেরেছিল, মহিলাদেরকে দগ্ধ করেছিল, মানুষকে বেহেস্তে যাওয়ার সার্টিফিকেট বিতরণ করছিল, সেই অন্ধকার যুগ পেরিয়ে মানুষ আলোকায়ন এবং রেনেসাঁস রিফরমেশনের যুগে এসেছে এবং আধুনিক যুগে উত্তরণ করেছে। এবং ইসলামের মধ্যে আপনি দেখবেন যে ধর্মটা কিন্তু আসলে ইনক্লুসিভ, মানুষকে আনতে চায়, তাড়িয়ে দিতে চায় না। আজকে যে মৌলবাদীরা এ আমার নয় ও আমার নয় বলে যে তাড়াচ্ছে, বলে যে কথাটা উঠছে, আক্রমণ যে করছে, এটা কিন্তু ধর্মের মূল কথা নয়। ধর্ম এবং মানবতাবাদ সবাইকে ডাকে। আপনি মদিনাতে দেখবেন যে ইহুদি মুসলমান সবাই সুখে শান্তিতে বসবাস করেছিলেন।
সেটাই, যেমন পবিত্র কোরআনে বলা হচ্ছে যে মানুষ আশরাফুল মাখলুকাত, অন্যদিকে বাইবেলেও বলা হয়েছে গড মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ।
হ্যাঁ, এই যে থিওলজিক্যাল কথাগুলো আপনি বলছেন, দুঃখের ব্যাপার হলো যে মৌলবাদী এবং সুফিবাদীরা কেউ এই কথাটা শুনছে না। কারণ আপনি যদি রুমিকে দেখেন, জালালউদ্দিন বলখি রুমি, যাকে আপনার মডার্ন ওয়ার্ল্ডের সুফিবাদের একজন অন্যতম প্রবক্তা বলা হচ্ছে, আপনি যদি হাসান আল বসরিকে দেখেন, আপনি যদি রাবিয়া বসরিকে দেখেন, আপনি যদি ভারতের কথা প্রফেসর কবির যথার্থ বলেছেন, কবির, নানক, চৈতন্য, এবং প্রত্যেকটা মানবতার কথা, ধর্মের কথা, দর্শনের কথা, মানুষকে কাছে ডেকে আনার কথা। কারণ ধর্ম এবং দর্শন বলেছে যে সবাইকে টেনে নেওয়ার জন্য, সবাইকে কাছে আনার জন্য। এই যে কাছে আনতে না পারার ব্যাপারটা, এর থেকে যে বিভিন্ন গোত্রবাদী, বিভিন্ন যে সেক্টরিয়াল যে দাপট, এটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এবং পরমত সহিষ্ণুতা এবং এই অন্যকে সহ্য করবার যে ক্ষমতা, এটা লোপ পেয়েছে। এবং এই যে এই যে এই সকলের মধ্যে আপনার বহুত্বের মধ্যে যে একটি ঐক্য, ইউনিটি উইদিন দ্য ডাইভার্সিটি, শতফুলকে ফুটতে দেওয়ার, আপনি যদি বিশ্ব প্রকৃতির এই বিধানকে দেখেন, আপনি যদি সৃষ্টিতত্ত্বের দিকে তাকান, আপনি থিওলজির কথা, ধর্মতত্ত্বের কথা বলেছেন, দেখবেন যে পৃথিবীটা ছড়িয়ে আছে একটি বহু বিচিত্রতার মধ্যে, বহু বিচিত্র মানুষ এখানে আছে, পশু প্রজাতি আছে, পাখি পতঙ্গ বিহঙ্গ আছে, এবং এই সকলেরই একটি অংশগ্রহণ আছে। আমরা যদি শুধুমাত্র মূলস্রোতকে, সেটা রাজনৈতিক মূলস্রোতই হোক, ধর্মীয় মূলস্রোতই হোক, শুধু মূলস্রোতকে ধরে রেখে যদি বিভিন্ন প্রান্তিক, বিভিন্ন মার্জিনালাইজ, বিভিন্ন ক্ষুদ্র মতবাদকে যদি আমরা সহ্য না করি, তাহলে কিন্তু এটা একটা রোবটের পৃথিবীতে পরিণত হবে।
ডক্টর মাহফুজ আসলে যে কথাটা বলেছেন, আসলে আপনিও বলেছেন, আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ বীর হচ্ছে মানুষ, এবং বিদায় হজেও কিন্তু এই মানব জাতি বলা হয়েছে। আজকে এই মানব জাতিকে, মানুষকে যদি রক্ষা করতে হয়, তাহলে ওদের যে শিক্ষাটুকু আমাদের গ্রহণ করতে হবে। একটা বহুত্ববাদী সমাজে নানা মতের মানুষ থাকবে, নানা পথের মানুষ থাকবে, নানা বিশ্বাসের মানুষ থাকবে, সেই মানুষ যত চিন্তাই হোক না কেন, তার বিশ্বাস চর্চার তাকে স্বাধীনতা দিতে হবে।
মাহফুজ পারভেজ, রাজনীতির মধ্যে দিয়ে এর সমাধান কিভাবে সম্ভব? খুব সংক্ষেপে,
রাজনীতির মধ্যে দিয়ে আমাদের রাজনীতিটা বর্তমানে যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বকে দখল করবার বা দেশীয় ক্ষেত্রে একদলীয় চরম অবস্থা ধারণ করবার যে একটি প্রবণতা এসেছে, এটাও কিন্তু একটি রাজনৈতিক মৌলবাদিতার লক্ষণ। হোসেন কবির, প্রফেসর হোসেন কবির এবং আমাদের আলোচনা থেকে আমরা এই যে মধ্যযুগীয় মৌলবাদিতা, মধ্যযুগীয় উগ্রতা, জঙ্গিপনা ইসলাম খ্রিস্টান হিন্দু সর্বত্র ছড়িয়ে পড়বার ব্যাপারে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। আমাদেরকে দেখতে হবে যে মানুষ শুধুমাত্র যান্ত্রিক উন্নতি, তার বৈষয়িক সমৃদ্ধি এবং ভোগের পেয়ালার মধ্যে উপচে পড়ার জন্য মানব জন্মের সৃষ্টি হয়নি। এ মানুষ হয়েছে যে পুষ্প আপনার জন্য ফোটে না, অপরের জন্য কিছু করবার যে প্রবণতা সেটাও একটি মানুষের তার দায়িত্বের অংশ। অতএব এই ধরনের মেসেজগুলো ফিলোসফিক্যাল জায়গা থেকে, রাজনৈতিক চিন্তাবিদদের কাছ থেকে আমরা পাচ্ছি না। আমরা এই ধরনের কোনো মনোদার্শনিক অভিব্যক্তি পাচ্ছি না যেখানে মানুষকে অ্যাড্রেস করা হচ্ছে। সবাই তার নিজ নিজ গ্রুপ, নিজ নিজ দেশ, অঞ্চল, জাতীয়তা, তার ধর্মকে, উপদলকে নিয়ে কথা বলছে। অতএব এই বিষয়গুলোকে, এই ক্ষুদ্রতাগুলোকে আমাদের চিহ্নিত করে দিতে হবে। বিভিন্ন অঞ্চলে অঞ্চলে, দেশে দেশে, গ্রুপে গ্রুপে আলোচনা এবং সহাবস্থানের একটি মৈত্রীপূর্ণ পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে বিশ্ব নেতৃবৃন্দকে ভাবতে হবে, ব্যক্তিগতভাবে আমাদেরকেও ভাবতে হবে। এটা আমি মনে করি যে এই সমস্যার সমাধানের জন্য একটা পদক্ষেপ হিসেবে গৃহীত হতে পারে।
ডক্টর মাহফুজ পারভেজ এবং প্রফেসর হুসাইন কবির, আপনাদের দুজনকেই ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের শ্রোতাদেরকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিক অনুষ্ঠানটি শুনুন প্রতি রোববার বেতারে, ওয়েব পেজে এবং ফেসবুকে।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন অথবা বিশ্ব আবহগত সংগঠন জানাচ্ছে যে গত 800,000 বছরের মধ্যে পৃথিবীতে গ্রিনহাউস গ্যাস নির্গমন বর্তমানে সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছে। ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা লিসা শ্লাইনের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ও শাহাদাত হোসেন সবুজ।
সম্প্রতি জেনেভাতে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন অথবা বিশ্ব আবহ বিদ্যাগত সংস্থার বার্ষিক গ্রিনহাউস গ্যাস বুলেটিনে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গেছে। জার্মানির বন শহরে পরবর্তী সপ্তাহে যে জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলাপ আলোচনা হবে তারই পূর্বে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে। এই রিপোর্টের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে এই বিশ্বব্যাপী উষ্ণায়নের যে খারাপ প্রভাব পড়ছে সে বিষয়ে সতর্কীকরণ জারি করা হয়েছে। এই সংস্থা আরও জানাচ্ছে যে গত বছরগুলির তুলনায় পরিবেশে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ একটা রেকর্ড ভাঙা গতিতে বেড়েছে এবং এক ঐতিহাসিক মাত্রায় পৌঁছে গিয়েছে। WMO আরও বলছে যে প্রাক শিল্প মাত্রার থেকে এই মাত্রা কিন্তু এখন আরও 145% বেশি। এই WMO সংস্থা আরও জানাচ্ছে যে এই অবস্থা জলবায়ু ব্যবস্থাকে এক অভূতপূর্ব এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে গেছে। WMO-র এক মহাসচিব পেটরি টেলার্স বলেন যে এটি বর্তমানে ঘটে চলেছে এবং ভয়েস অফ আমেরিকার বিজ্ঞানীরা গত 800,000 বছর ধরে এই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে পরিমাণের পরিবর্তন সেটিকে কিন্তু মাপতে সক্ষম হয়েছেন। মিস্টার পেটরি টেলার্স বলেন যে
we have far exceeded this natural variability that took place in the past and we are giving extra energy for our planet.
আমরা অতীতে যে জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব লক্ষ্য করেছি বর্তমানে তার অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে এবং আমরা আমাদের গ্রহের জন্য অনেক অতিরিক্ত শক্তি দিচ্ছি।
এর ফলে আমরা জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি মাত্রায় লক্ষ্য করতে শুরু করেছি। তিনি আরও বলেন যে 1980 সালের পর থেকে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 গুণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এটাকে জলবায়ু পরিবর্তনের পরিণাম হিসেবেই ধরা যেতে পারে। এই রিপোর্ট আরও প্রমাণ করেছে যে আমাদের গ্রহকে উত্তপ্ত করতে 60% বেশি দায়ী হল গিয়ে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তার একটি বিশেষ কারণ হল মানুষের বিভিন্ন কার্যকলাপ এবং জলবায়ুর পরিবর্তন। মিস্টার পেটেরিটালাস সবাইকে সতর্ক করে দিয়ে আরও বলেন যে এই দশকের শেষে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা কোনো প্রকার কমবে না, উপরন্তু তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ এক বিপজ্জনক জায়গায় গিয়ে পৌঁছবে। সুতরাং এই জলবায়ু পরিবর্তন প্রশমিত করার জন্য অত্যাবশ্যকীয় কিছু পদক্ষেপ নেওয়া এখনই দরকার। মিস্টার টালাস আরও বলেন যে বৈদ্যুতিক গাড়ি এবং হাইব্রিড গাড়ি পরিবহন ব্যবস্থা উন্নতি ত্বরান্বিত করার ব্যবস্থা করবে। তিনি আরও বলেন যে এই স্বল্পমূল্য এবং নিচু মানের কার্বন প্রযুক্তি গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে সাহায্য করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীর তাপমাত্রা কমাতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এবারে শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত।
প্রেসিডেন্ট ট্রাম্প তার সাম্প্রতিক চীন সফরে সহযোগিতা, দায়িত্ববোধ এবং শ্রদ্ধাবোধের কথা বারবার ব্যক্ত করেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ট্রাম্পের মধ্যেকার আলোচনায় এবং অন্যান্য সমাবেশে মন্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প দুটি দেশের মিলিত লক্ষ্য এবং স্বার্থের উন্নয়নের উপর জোর দেন। বাণিজ্য বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দুটি দেশের সত্যিকার উজ্জ্বল বাণিজ্যিক সম্পর্কের নিরিখে চীন ও যুক্তরাষ্ট্র আরও সমৃদ্ধশালী ভবিষ্যৎ আশা করতে পারে, তবে সেই সম্পর্ক অবশ্যই হতে হবে স্বচ্ছ এবং পারস্পরিক। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে যে বিস্তর বাণিজ্যের অসমতা রয়েছে তা সংশোধনের অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপের মধ্যে রয়েছে চীনের বাজার প্রবেশে এবং প্রযুক্তিগত নিষেধাজ্ঞা সম্পর্কিত সংশোধন, যা আমেরিকান কোম্পানিগুলিকে চীনের সঙ্গে লেনদেনে সঠিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দিয়ে যাচ্ছে। এছাড়াও চীন সরকার ও চীনা কোম্পানিগুলিকে মালিকানা সত্তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এছাড়াও সংস্কার প্রবর্তনে পক্ষপাতী, যা অর্থনৈতিক স্বাধীনতা, জনগণের অধিকার এবং আইনের শাসনকে সমুন্নত করবে। তবে নিরাপত্তার উন্নয়ন ছাড়া সাফল্য অর্জিত হতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্প চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করেন, যা সন্ত্রাসবাদ এবং ক্ষতিকারক মাদকের বিষময় প্রভাবের হুমকি থেকে সবাইকে রক্ষা করবে। তবে বর্তমানে সর্বোচ্চ হুমকির মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ও প্রেসিডেন্ট শি উভয়েই স্বীকার করেন যে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পরমাণুমুক্ত হতে হবে এবং যতক্ষণ না কিম জং উন সরকার এই ভয়ঙ্কর কর্মসূচি পরিহার করছে ততদিনই তাদের বিরুদ্ধে বর্ধিত অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আমার আশা যে কোনো দেশের চাইতে চীন এই সংকট নিরসনে দ্রুততর এবং আরও কার্যকরী ব্যবস্থা নিতে সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র চীন ও অন্যান্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একত্রিত হয়ে শান্তি, নিরাপত্তা এবং প্রগতির উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখবার সুযোগটি গ্রহণ করবে। প্রেসিডেন্ট শিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আমাদের কাঁধে এক বড় ধরনের দায়িত্ব চাপানো হয়েছে এবং আমি আশা করব আমরা আমাদের দায়িত্ব পালনে সমর্থ হব এবং অন্যান্য দেশ এবং তাদের নাগরিকদের পরিপূর্ণ সম্ভাবনাময় জীবন গড়তে সহায়তা করব।
এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল।
এভরিডে গ্রামার,
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, ইংরেজি শিক্ষার আসর ছাড়াও প্রতিদিন প্রতিদিন নয় প্রতি বুধবার অনুষ্ঠিত হয় হ্যালো ওয়াশিংটন। সেখানে আমাদের বিশেষ অতিথিরা থাকেন এবং আপনারা শ্রোতারা সেই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন। প্রতি বুধবার আমাদের এই অনুষ্ঠানে আশা করি আপনারা প্রশ্ন করবেন, আমাদের সেই অনুষ্ঠান শুনবেন। আর এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
মিয়ানমারে তাঁর চার দিনের সফর শেষে পোপ ফ্রান্সিস এখন বাংলাদেশে রয়েছেন। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরের শুরুতে পোপকে লালগালিচা সম্বর্ধনা জানানো হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁকে বিমানবন্দরে সম্বর্ধনা জানান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে একান্ত বৈঠকের পর তিনি উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দেওয়া তাঁর ভাষণে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য তিনি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে আহ্বান জানান। বঙ্গভবনে আসবার আগে পোপ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি সতর্ক করে দিয়েছেন যে উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বিশ্বকে যুদ্ধ থেকে দূরে নয় বরঞ্চ যুদ্ধের কাছাকাছি নিয়ে এসছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে হ্যালি বলেন, আমরা কখনই উত্তর কোরিয়ার সঙ্গে লড়াই চাইনি এবং আজও চাই না। তবে তিনি সতর্ক করে দেন যে যুদ্ধ যদি হয় তবে এর কারণ হবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মতো উত্তর কোরিয়ার অব্যাহত আগ্রাসী কর্মকাণ্ড। তিনি আরও বলেন, যুদ্ধ যদি হয় এ ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশই নেই যে উত্তর কোরিয়ার সরকার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এদিকে তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রদের প্রতি আহ্বান জানান যে তারা যেন পিয়ংইয়ং এর সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করে। আজ উত্তর কোরিয়া একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে কিম জং উন নতুন আন্তঃব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখছেন। হুয়াসং 15 ক্ষেপণাস্ত্রটি বুধবার সকালে পিয়ংইয়ং এর উত্তরের একটি পরীক্ষামূলক স্থাপনা থেকে উৎক্ষেপণ করা হয়। নতুন এই ক্ষেপণাস্ত্রটি 4,500 কিলোমিটার উচ্চতায় পৌঁছয়, যা কিনা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কক্ষপথে চাইতে 10 গুণ উঁচু। ক্ষেপণাস্ত্রটি প্রায় 1,000 মাইল দূরে গিয়ে কোরীয় উপত্যকায় জাপানের নিজস্ব অর্থনৈতিক এলাকায় নেমে আসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মুসলিম বিরোধী ভিডিও আবারও টুইট করেছেন তার বিরুদ্ধে ব্রিটিশ বিধায়করা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ভিডিওটি প্রথমে পোস্ট করেছিলেন একজন চরম ডানপন্থী ব্রিটিশ নেতা, যাকে ঘৃণা ছড়ানো ভাষণ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়। বহু বিধায়ক প্রধানমন্ত্রী টেরিজা মে সঙ্গে দেখা করে আগামী বছর ব্রিটেনে ট্রাম্পের নির্ধারিত সফর বাতিল করার আহ্বান জানান। লেবার দলের সাংসদ ডেভিড ল্যামি বলেন, তাঁর কথায় তিনি আমাদের কোনো মিত্র বা বন্ধু নন। লন্ডনে মেয়র সাদিক খান আরও বলেন, এটা ক্রমশই পরিষ্কার হয়েছে যে ট্রাম্পকে স্বাগত জানানো উচিত নয় এবং ব্রিটেনের অনেকেই তাঁর এই টুইটার বার্তাকে যুক্তরাষ্ট্র ব্রিটেন সম্পর্কের প্রতি বিশ্বাসঘাতকতা বলেও মনে করবে। খান বলেন, আমাদের প্রধানমন্ত্রীর উচিত হবে তাঁর এবং তাঁর সরকারের যে প্রভাবের কথা তিনি দাবি করে থাকেন সেই প্রভাব খাটিয়ে প্রেসিডেন্ট এবং তাঁর প্রশাসনকে এটা বলা যে তিনি যেন ওইসব টুইট মুছে ফেলেন এবং ব্রিটিশ জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী মেয়ের মুখপাত্র বলেন যে ওই সব ভিডিও আবারও টুইট করে ট্রাম্প ভুল করেছেন। ব্রিটিশ জনগণ চরম ডানপন্থীদের একপেশে বাগাড়ম্বর প্রত্যাখ্যান করে, কারণ তা হচ্ছে সে দেশ যে মূল্যবোধ পোষণ করে তার পরিপন্থী। দিন কয়েক আফগানিস্তানের পূর্বাঞ্চলে যে তালিবান ও ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের মধ্যে লড়াই চলছে তা আশপাশে এলাকায় ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে এবং এর ফলে উভয় পক্ষই বড় রকমের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এই সপ্তাহের গোড়ার দিকে নানগারহার প্রদেশের খোগিয়ানি জেলায় আইএস তালিবান অধিকৃত এলাকায় আঘাত হানলে লড়াই শুরু হয়। এই সংঘর্ষের কারণে শত শত অসামরিক লোকজন জঙ্গি গোষ্ঠীগুলোর এই ক্রস ফায়ারের শিকার যাতে না হয় সেজন্য ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। সিরিয়া এবং ইরাকে কথিত ইসলামিক স্টেটকে লক্ষ্য করে আক্রমণকারী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আজ বলেছে যে তাদের বিমান অভিযানে 2014 সালের শেষের দিক থেকে এ পর্যন্ত 801 জন অসামরিক নাগরিক নিহত হয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহদিল ইসলাম, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন সিদ্রাক ফ্র্যাঙ্কলিন এবং আয়দিন উটকু। আমি শেগুফতে নাসরিন কুইন সবাইকে আরেকবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.